সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দরুদ পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে। লর্ড অফ ব্লেসিংস রিসাইডিং দরুদ পাক আপন বিলাভড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন তন্মধ্য হতে একটি দুরুদে পাক আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। প্রশ্ন জাগতে পারে, হৃদয়ের কানই কেন? কান কি হৃদয়ে থাকে? না, কান তো রয়েছে আমাদের প্রকাশ্যভাবে শরীরের সাথে সংযোজিত। তাহলে হৃদয়ের কান কেন বলা হচ্ছে? প্রকাশ্য যে কান রয়েছে, অনেক সময় সে কান দিয়ে মানুষ শুনলে এক কান দিয়ে প্রবেশ করে আরেক কান দিয়ে বের হয়ে যায়। কিন্তু যা হৃদয় দিয়ে শোনা হয়, যে কথা কর্ণকুহরে প্রবেশ করে হৃদয়ে গেঁথে যায়, সেই কথা মানুষ কখনো ভোলে না। তাই বলা হচ্ছে যে হৃদয়ের কান দিয়ে শ্রবণ করুন। জনৈক যুবকের ভাষ্য হল, আমি এবং আমার মা হজের উদ্দেশ্যে এলাম। এক যুবককে দেখলাম যে প্রতি কদমে দরুদে পাক পাঠ করছিল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনবরত পাঠ করছিল, কন্টিনিউয়াসলি অ্যাবান্ডেন্টলি পাঠ করছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি জেনে বুঝে এমনটি করছো কেন? তদুত্তরে সে বলল, জি হ্যাঁ, তুমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি সর্বত্র প্রতিটি কদমে কেন পাঠ করছো? এই দরুদ কেন পাঠ করছো? হোয়াই, হোয়াটস দ্য রিজন, কেন পাঠ করছো? যে হজের নির্দিষ্ট আমল রয়েছে, নির্দিষ্ট কিছু আরকান রয়েছে, এক এক জায়গায় এক এক আমল করতে হয়। হজের কিছু আরকান রয়েছে যার বিশেষ কিছু দোয়াও রয়েছে, যা বিশেষ বিশেষ স্থানে পড়তে হয়। যুবকটি বলল, আসলে মূল কথা হলো, একদা আমি হজ করতে এসেছিলাম, আমার মাও আমার সাথে ছিলেন। আমি তাকে বাইতুল্লাহ শরীফ নিয়ে যেতে লাগলাম। পথিমধ্যে হঠাৎ করে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, ফলে তার পেট ফুলে গেল আর চেহারা ভয়ানক কালো হয়ে গেল। এই দৃশ্য দেখে আমিও তার পাশে বসে গেলাম আর কাঁদতে রইলাম, আর আকাশের দিকে দুহাত তুলে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলাম, হে পরওয়ারদিগার, তুমি তোমার ঘরে প্রবেশকারিনীর সাথে এমন করলে? হঠাৎ আকাশে মেঘ জমে গেল এবং তার মধ্যে থেকে সাদা লিবাস পরিধানকারী, জ্যোতির্ময় চেহারার অধিকারী এক ব্যক্তি প্রতীয়মান হলেন। বাইতুল্লাহ শরীফের যাওয়ার পথে তিনি তার হাত আমার মায়ের চেহারা ও পেটের উপর বুলিয়ে দিতেই পেটের ফোলা ও চেহারার কালো ছাপ নিমিষেই দূর হয়ে গেল। তিনি যখন চলে যেতে লাগলেন, আমি তার দামন দুহাতে ধরলাম, ধরে আরজ করতে লাগলাম যে আপনি কে যিনি এত দয়া পরবশ হলেন আমার মায়ের প্রতি? আপনার করুণায়, আপনার দয়ায় আমার মা সুস্থ হয়ে গেলেন আর আমার সকল পেরেশানি দূর হয়ে গেল। তৎক্ষণাৎ তিনি বলতে লাগলেন, আমি তোমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অতঃপর আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ্য করে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কোনো নসিহত থাকলে আমাকে দান করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি অধিক হারে এই দরুদ শরীফ পাঠ করতে থাকো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অধিক হারে পাঠ করতে থাকো। এই ছিল আল্লাহর নবীর নসিহত সেই যুবকের প্রতি। আর তাই সেই যুবক এই কাবা শরীফে এসে হজ করতে এসে সব জায়গায় দরুদে পাক পাঠ করছে, সর্বত্র দরুদে পাক পাঠ করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া তো দেখুন, রহমত তো দেখুন, কেমন তার উম্মতের প্রতি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়াদ্রোহ, মহানুভবতা, উদারতা। এতদ সত্ত্বেও আমরা কতটুকু, জাস্ট আস্ক ইউর কনসায়েন্স, নিজেকে প্রশ্ন করি, কেউ কাউকে বলার দরকার নেই, আমি আমার বিবেককে প্রশ্ন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেককে বিবেক দান করেছেন, প্রত্যেককে। নিজেকে প্রশ্ন করি যে আমি দৈনিক কতবার দরুদে পাক পাঠ করি, বলার কোনো প্রয়োজন নেই, নিজেকে প্রশ্ন করি। যদি দু চারবার, পঞ্চাশ বার, দশ বার পাঠ করে যদি আত্মতৃপ্তি লাভ করি, আত্মতুষ্টিতে ভুগি যে আমি তো পড়ে নিয়েছি দরুদ, মনে রাখবেন আপনি যতই দরুদে পাক পাঠ করেন না কেন, এই দরুদে পাক দুনিয়া থেকে নিয়ে কবরে, কবর থেকে নিয়ে হাসরে, প্রত্যেক জায়গায় আপনার জন্য কল্যাণ, মাগফিরাত এবং নাজাতের মাধ্যম হয়েছে। প্রতি পদে পদে এই দুরুদে পাক আপনার কাছে কল্যাণ, রহমত, বরকত হয়ে আপনার সামনে হাজির হবে, প্রতিটি পদে পদে। কবি কতই না সুন্দর বলেছেন, হর দর্দ কি দাওয়া হ্যায় সাল্লি আলা মুহাম্মদ। তাই আমিও বলি যে আপনি পেরেশান, দুরুদে পাক পাঠ করুন, আপনি অসুস্থ, দরুদে পাক পাঠ করুন, আপনি ঋণগ্রস্ত, দরুদে পাক পাঠ করুন, আপনার মনে পেরেশানি, দরুদে পাক পাঠ করুন, মামলা মোকদ্দমায় আপনি পেরেশান, দরুদে পাক পাঠ করুন। দেখবেন কেমন মাল্টিভিটামিনের মতো কাজ করে এই দরুদে পাক। কোনো ব্যক্তি যদি চায় সে মুহূর্তের মধ্যে বসে, দশ মিনিটের মধ্যে বসে সে শত শতবার দরুদ শরীফ পড়ে ফেলতে পারবে। এক হাজারবার দরুদ শরীফ কোনো ব্যক্তি যদি পাঠ করে, এর ফজিলাতের মধ্যে এসেছে যে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, মারা যাবে না, যতক্ষণ না দুনিয়াতে তার জীবদ্দশায় জান্নাতে তার স্থান সে স্বপ্নযোগে দেখে না নেয়, অর্থাৎ তাকে স্বপ্নযোগে দেখিয়ে দেওয়া হবে তাকে জান্নাতে কোন স্থানে রাখা হবে, দৈনিক যে এক হাজারবার দরুদে পাক পাঠ করবে। এখন এই এক হাজার বারকে আপনি একবারও পাঠ করতে পারেন। এক হাজার বার দরুদ শরীফ পাঠ করতে অতিরিক্ত হলে চল্লিশ মিনিট লাগবে, চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট, আপনি করেই দেখুন। ছোট ছোট দরুদ, অনেক দরুদে পাক রয়েছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি, অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করুন। আর যখন করতে করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তখন এই দরুদে পাক আপনার জবানের মধ্যে বসে যাবে, আপনার জবান সিক্ত হয়ে যাবে, আর এমন অভ্যাস হয়ে যাবে যে কবি বলেছেন, মায় ও সুন্নি হু জমিলে কদিরি মরনে কে বাদ মেরা লাশা ভি কহেগা আসসালাতু ওয়াসসালাম। জমিল রাজা কাদরি বলছেন যে আমি এমন সুন্নি, আমি কাদরি, গৌসে পাকের গোলাম, গৌসে পাকের মুরিদ, আমি এমনই সুন্নি যে আমার মৃত্যুর পরও আমার জবান থেকে জারি থাকবে আসসালাতু ওয়াসসালাম, আমার মৃতদেহ পাঠ করবে। এটার প্র্যাকটিক্যাল প্রমাণ চান? আপনি দেখুন, পড়তে পড়তে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন দরুদে পাক, দেখবেন আপনি ঘুমিয়ে গেল, আপনার যে ওষ্ঠযুগল আছে না, এটা প্রকম্পিত হতে থাকে, দরুদে পাক পাঠ করতে থাকবে, চুম্বিশ করতে থাকবে। কেন? জবানের অভ্যাস হয়ে গেছে, তার আর কোনো কাজ নেই, আপনি তাকে একটাই কাজ দিয়ে দিয়েছেন, কি? always reciting Durud-e Pak, always, all the while. আপনি তাকে ডিউটি দিয়ে দিয়েছেন, সে করতেই থাকবে, আপনি ঘুমিয়ে থাকেন আর জাগ্রত থাকেন। এখন প্রশ্ন হতে পারে, হাউ ইজ ইট পসিবল? আমরা তো আবার সব জায়গায় নিজের বিবেকের ঘোড়া দৌড়াই, এটা কি করে সম্ভব, এটা কি, হাউ ইজ ইট পসিবল? আরে আল্লাহ তাআলা চাইলে সব পসিবল, এটা কেন মানেন না? আল্লাহ যদি চান সব পসিবল, কারণ আল্লাহর দয়াই আপনাকে ওই কাজটা করাবে, আমাদের কি শক্তি আছে? অনেকেই হয়তো ভাবছেন যে আজকের বিষয় হচ্ছে দরুদে পাকের ফজিলত। না, আমি এই জন্যই একটু এই ফজিলতটাকে প্রলম্বিত করলাম, দীর্ঘায়িত করলাম, যে আজকের সুন্নাত ওয়ারা ইজতেমা থেকে কেউ যদি একজন এই নিয়ত করে নিয়ে যাই, আমরা এই নিয়ত করে যাই যে আজকে থেকে, নট ফ্রম টুডে, জাস্ট ফ্রম দিস মোমেন্ট, এই সময় থেকে আমি দরুদে পাক পাঠ করব, আমি করছি, করব, করতে থাকব, যতদিন এই দেহের মধ্যে প্রাণ সঞ্চারিত থাকবে আমি করতে থাকব। জাস্ট মেক ইউর ইন্টেনশন, করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। কিতাবের মধ্যে এসেছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশনস, সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর লিসেনিং সুন্না ইন্সপায়ার্ড স্পিচ। কিছু ভালো ভালো নিয়ত করেই নিন না, ভালো নিয়ত ব্যতি রেখে কোনো নেক আমলের সওয়াব লাভ করা যায় না। ভালো নিয়ত যার যত বেশি হবে নেক আমলের পূর্বে, তার সওয়াব ও তার আমলনামায় তত বেশি লেখা হবে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, অন্তত অ্যাটলিস্ট একটা নিয়ত করুন, সেটা কি, ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা বায়ান শুনব। এই বায়ানের মধ্যে যে সকল শিক্ষণীয় মাদানী ফুল বিষয়াদি আমরা লাভ করব, সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুবাসিত করব, অর্থাৎ আমল করব, আর এর সুবাস দ্বারা অন্য মুসলমানকেও সুরভিত করব, অর্থাৎ অন্যের কাছে এই পায়গামকে পৌঁছিয়ে দেব, সেই মহান হাদিসে পাকের উপর আমল করে। কি সেই হাদিসে পাক? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কি ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটি আয়াত হয়। আর এটাই হচ্ছে নেকির দাওয়াত, নিজেও আমল করলাম, অন্যের কাছেও এই পায়গামকে পৌঁছিয়ে দিলাম। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। খুব মর্মস্পর্শী এক ঘটনা দিয়ে শুরু করছি, খুবই মর্মস্পর্শী। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন আবু আওফা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক লোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করল, গভীর মনোযোগ আরজ করল, এখানে একজন যুবকের মৃত্যুর সময় সন্নিকটে, এক যুবক মৃত্যু পথযাত্রী, সে মৃত্যু শয্যায় রয়েছে, তাকে কালেমা পাঠ করতে বলা হলো কিন্তু সে পাঠ করতে পারছিল না। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ঠিকই তার জীবদ্দশায় কালেমা পাঠ করতো না, সে কি কখনো কালেমা পাঠ করতো না, কখনো করেনি? লোকেরা আরজ করতে লাগলো, কেন নয়, অবশ্যই পাঠ করেছে, করতো। ইরশাদ করলেন, তবে কি তাকে মৃত্যুর সময় কালেমা পাঠ করতে বাধা প্রদান করেছে কেউ, তাকে কি বাধা প্রদান করা হচ্ছে? অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই যুবকের কাছে তশরিফ নিয়ে গেলেন আর ইরশাদ করলেন, যুবক বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সে আরজ করল, আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না, আমার মুখ থেকে বের হচ্ছে না, লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময়, মৃত্যুর শয্যায় কিছুক্ষণের মধ্যেই তার রূহ বের হয়ে যাবে, তার মুখে কালেমা আসছে না, বের হচ্ছে না, কি সেই কারণ, কেন বের হচ্ছে না? আসুন সামনের দিকে এগিয়ে যাই, কি ছিল সেই ঘটনা। অতপর আল্লাহর নবী ইরশাদ করলেন, কেন, ওয়াই, আরজ করল, আমি আমার মায়ের সাথে নাফরমানি করেছিলাম, বেয়াদবি করেছিলাম, অবাধ্যতা করেছিলাম, আমি অবাধ্য হয়ে গিয়েছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা কি জীবিত? সে আরজ করল, জি হ্যাঁ। সুতরাং তার মাকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে তলব করা হলো, উপস্থিত করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, এ কি তোমার সন্তান? সে আরজ করল, জি হ্যাঁ। ইরশাদ করলেন, যদি অনেক বড় একটি আগুন জ্বালানো হয়, অনেক বড় একটা চুল্লি প্রজ্বলিত করা হয়, আগুনের অগ্নিকুণ্ড যদি জ্বালিয়ে দেওয়া হয়, আর যদি তোমাকে বলা হয় যে যদি তুমি সন্তুষ্ট না হও এই সন্তানের প্রতি, তবে এই যুবককে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, তখন তুমি কি করবে? তখন সেই মহিলা আরজ করল, তবে তো আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, মা তো মা, দিন শেষে মা মাই, মা বললেন আমি তাকে ক্ষমা করে দেব। ইরশাদ করলেন, তবে তুমি আল্লাহ তাআলা এবং আমাকে সাক্ষ্য রেখে বলো যে তুমি তার উপর সন্তুষ্ট, তুমি বলো যে তুমি তোমার সন্তানের উপর সন্তুষ্ট। সে আরজ করল, আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই যুবককে ইরশাদ করলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর সে বলতে সক্ষম হলো, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা এই শব্দাবলীর মাধ্যমে করলেন। কি করলেন? সকল প্রশংসা সেই রব তাআলার জন্য যিনি আমার ওয়াসিলায় তাকে জাহান্নাম থেকে রক্ষা করলেন। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুর সময় কালেমা পাঠ করার তৌফিক দান করুন। আমরা এখানে যারাই আছি, যারা জামিয়াতে পড়ছেন, যারা তোলাবায়ে কেরাম জামিয়ার ছাত্র, যারা যারা রাত ফুরুলেই যারা মাদানী হবেন, তাদের কথা আলাদা, তাদের চিন্তাধারাই আলাদা। আমাদের সাধারণ মানুষের সাথে তাদের চিন্তাধারা যাবে না, মিলবে না, কারণ তারা সবসময় ইলমে দিন নিয়ে ব্যস্ত রয়েছে। তাদের অন্তরের মধ্যে খাওফে খোদা রয়েছে, আল্লাহ তাআলার ভয় রয়েছে, তাদের অন্তরের মধ্যে ইশকে রাসূল রয়েছে। কিন্তু আমার কথা হলো সাধারণ মানুষকে নিয়ে, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, কিংবা যারা মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছেন এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে বসে এই সুন্নাত ভরা বয়ান শুনছেন। নিজের অন্তরকে প্রশ্ন করি যে আমরা নিজের ঈমান সম্পর্কে কতটুকু আমরা সচেতন রয়েছি, যে মৃত্যুর সময় আমাদের ঈমান কেড়ে নেওয়া হবে, আমরা বেঈমান হয়ে মারা যাব নাকি ঈমান নিয়ে দুনিয়া থেকে মারা যাব, আমাদের মুখ থেকে শেষ কালেমা, শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এটা নির্গত হবে কি না, পাঠ করতে পারবো কি না, সেই ভয়, সেই চেতনা, সেই চিন্তাধারা আমাদের হৃদয়ে আছে কি না। যদি না থাকে আর কবে? বয়স তো 30 হয়ে গেছে, 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, এখন যদি এই চিন্তাধারা আমাদের অন্তরে না জাগে আর কবে? প্রিয় ইসলামী ভাইয়েরা, মৃত্যু কি শুধু বার্ধক্যেই আসে? মৃত্যু কি শুধু প্রবীণত্বেই আসে? মৃত্যু কি শুধু যৌবনেই আসে? মৃত্যু কি শুধু কৈশোরেই আসে? মৃত্যু কি শিশুকালে আসে না? মৃত্যু কি মাতৃগর্ভে আসে না? মৃত্যু অনিবার্য, যেখানেই থাকুক বান্দা তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে তার মৃত্যু অবধারিত। যেই যেখানেই থাকুক, যেই অবস্থায় থাকুক, যেখানে তার মৃত্যু লেখা রয়েছে সেখানেই সে উপস্থিত হয়ে যাবে মৃত্যুর আগে, এবং সেখানেই তার রূহকে কবজ করা হবে। এই চিরন্তন সত্যটুকু আমরা কেন বুঝি না? কেন বুঝতে এত দেরি করছি? কেন উদাসীনতার চাদর আমরা উড়ে আছি? কেন অলসতার চাদর আমরা উড়ে আছি? কেন আমরা ভাবছি যে আমি 100 বছর বাঁচব, আমি 80 বছর বাঁচব? আরে এই চিন্তাধারা তো শয়তান আমাদেরকে দেয়, এই ভাবনা তো আমাদের নফস, আমাদের যে রিপু রয়েছে কুরিপু, এই নফস আমাদের নফসের তাড়না আমাদেরকে এই চিন্তাধারা দেয় যে তুমি এখনো, তোমার কিচ্ছু হবে না, তুমি 100 বছর বাঁচবে, তুমি 120 বছর বাঁচবে, আমল করে নিও, তওবা করে নিও, এখনো অনেক সময় আছে তোমার হাতে। এই চিন্তাধারা দিচ্ছে কে? শয়তান। এই চিন্তাধারা দিচ্ছে আমাদের নফস, যেই নফস আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালায়, যে শয়তান আমাদেরকে প্রতিনিয়ত জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য লেগেই আছে আমাদের পিছনে, যে বান্দাকে গুনার মধ্যে রেখে দেব, বান্দাকে অলসতার মধ্যে রেখে দেব, বান্দাকে উদাসীনতার মধ্যে রেখে দেব, এই অলসতা উদাসীনতার মধ্যে থেকে বান্দা শেষ পর্যন্ত জাহান্নামে চলে যাবে, তার আলটিমেট ঠিকানা হবে জাহান্নাম। আর তখনই হবে শয়তান সফল কাম, আর আপনি আর আমি হব বিফল, আপনি আর আমি ব্যর্থ হয়ে যাব, নাকাম হয়ে যাব। কেননা জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে ঈমান। এই ঈমান সম্পর্কে আমাদের চিন্তা চেতনা কতটুকু, কতটুকু আমরা ভাবি? আজকে মানুষকে আমরা গালমন্দ করি, মানুষকে হুমকি ধামকি দেই, একটু পা থেকে পায়ের মধ্যে পাড়া পড়লেই আমাদের ভিতরের যে রূপটা আছে না, আসল একটা রূপ, সেটা বের হয়ে আসে যে আমরা কত ভালো। আমাদের যে এই যে বেশভূষা, আমাদের দাড়ি টুপি, সুন্দরভাবে আমরা যতই মানে ডিসেন্টলি আমরা চলার চেষ্টা করি, মার্জিতভাবে চলার চেষ্টা করি, স্মার্টভাবে চলার চেষ্টা করি, পোশাক আশাক স্যুট বুট পরে আমরা যতই যেভাবে চলাফেরা করি না কেন, যখনই পিছন থেকে একটা ধাক্কা লাগে না, আমাদের অরিজিনাল যে মানে মুখের মুখোশটা আমাদের পড়ে যায়, অরিজিনাল যে ভিতরের যে রূপটা সেটা প্রকাশ্য চলে আসে। কিছুদিন আগে এক দোকানে গেলাম আমি, পিঠার দোকানে, পিঠা বানাচ্ছে, গরম গরম চিতই পিঠা, ভাপা পিঠা বানাচ্ছে। তো আমি বললাম যে পিঠাগুলো তো ঠান্ডা হয়ে গেছে, একটু গরম দেওয়া যায় না? আমি আপনাদেরকে একটু বোঝার জন্য বলছি, দৃষ্টান্ত দিচ্ছি। বলা হয়ে থাকে এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট, উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত উত্তম, এই জন্য দৃষ্টান্ত দিচ্ছি। তো সেই দোকানে আরেক লোক বসেছিল কাস্টমার, সে বলছে মানুষের রক্তই ঠান্ডা হয়ে যায় গা, তো এটা তো পিঠা। আমি মানুষের রক্ত ঠান্ডা হয়ে যায়, কে বলল? এখনই যদি পায়ের মধ্যে পাড়া পড়ে, কেউ যদি অজান্তে একটা ধাক্কা দিয়ে দেয়, তখন বোঝা যাবে রক্ত কত ঠান্ডা, রক্ত কত ঠান্ডা তখন প্রমাণ পাওয়া যাবে। হ্যাঁ, এই তুই কে রে, তুই কেন ধাক্কা দিলি, কোথায় থাকিস, কি নাম তোর, এই এলাকায় নতুন, নানান ধরনের প্রশ্ন। আরে ভাই, একটা ধাক্কাই তো দিয়েছে, একটু পায়ে পাড়াই তো পড়ে গেছে অজান্তে, আননোয়িংলি, সে জেনে বুঝে দেয়নি আপনাকে। তখন আপনার ভদ্রতা, আপনার শিক্ষা, আপনার দীক্ষা, আপনার ভিতরে যে মনুষ্যত্ব রয়েছে, যেটার আপনি দাবি করেন আমি মানুষ, সেই পরিচয় তখন প্রকাশ পেয়ে যাবে, রিয়ালিটিটা সামনে চলে আসবে। আর আমরা রিয়ালিটিটা ফেস করতে চাই না, আমাদের দুর্বলতা প্রকাশ হয়ে যাক এটা আমরা চাই না, সবাই নিজের দুর্বলতাকে লুকিয়ে রাখে। হ্যাঁ, কেউ যদি কাউকে বলে যে আপনি তো বোকা, আমরা মেনে নিতে চাই না। হ্যাঁ, আমি বোকা, আমি বোকা, আরে তুই বোকা, তোর 14 গোষ্ঠী বোকা, শুরু হয়ে যায়। আর সে তো আপনাকে বোকাই বলেছে, আর কিছু বলেনি, আর আপনি বা তার সাথে কেন আপনি তর্ক করছেন, আপনি যদি বুদ্ধিমানই হতেন কেন তর্ক করছেন আপনি, এটা কি বোকামি নয়? তর্ক কারা করে? মূর্খরা। মূর্খের জন্য নীরবতা হচ্ছে নিরাপত্তা। মূর্খ ব্যক্তি, অশিক্ষিত ব্যক্তি যতক্ষণ নীরব থাকবে, চুপচাপ থাকবে, সেটা হচ্ছে তার জন্য কি নিরাপত্তা, সে নিরাপদে থাকে, মুখ খুললেই তার বিপদ প্রকাশ পেয়ে যায় যে সে কি, কতটুকু পানির মাছ, এটা বোঝা যায় মুখ খোলা মাত্রই। আর জ্ঞানী ব্যক্তির জন্য নীরবতা হচ্ছে তার ভূষণ, তার সৌন্দর্য, জ্ঞানী ব্যক্তির জন্য। তো কাজেই যেটা বলতে চাচ্ছিলাম, যে আজকের বায়ানের মৌজু বিষয় এতক্ষণে আপনারা বুঝে গেছেন, যে আজকের বিষয় হচ্ছে মা বাবাকে কষ্ট দেয়া হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র ফরমান রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারাকায় এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। সুয়াবুল ইমানের মধ্যে এসেছে যে মা বাবা যদি অসন্তুষ্ট হয় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে, মা বাবা যদি সন্তুষ্ট থাকে তাহলে রব তাআলাও সন্তুষ্ট হয়ে যাবে। হযরত সাইয়েদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতার সন্তানের প্রতি কি দায়িত্ব রয়েছে? ইরশাদ করলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, অর্থাৎ তারা উভয়ই তোমার জন্য জান্নাত ও দোজক অর্থাৎ জাহান্নাম। তাদেরকে সন্তুষ্ট রাখাতে জান্নাত লাভ হবে, আর তারা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে দোজকের অধিকারী হবে। মা বাবা যদি সন্তুষ্ট থাকে তাহলেই তুমি জান্নাতে যেতে পারবে, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে তুমি জাহান্নামে যাবে। কার ফরমান? আল্লাহ রাসূলের ফরমান, এটা আমার কথা না। আজকে আমাদের আমাদের মা বাবার সাথে আমাদের অ্যাটিটিউড কী, আমাদের যে বিহেভিয়ার এটা আমাদের মা বাবার সাথে কেমন, একটু চিন্তা করি চোখ বন্ধ করে যে অতীতে আমি কী কী আচরণ করেছি আমার মায়ের সাথে আমার বাবার সাথে। এমন কোনো আচরণ তো করিনি যাদের কারণে আজ পর্যন্ত তাদের অন্তরে সেই কষ্টটা রয়ে গেছে যে আমার সন্তান আমার সাথে দুর্ব্যবহার করেছে, আমার সন্তান আমার সাথে অসৎ আচরণ করেছে। হযরত সাইয়েদুনা জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সম্মানিত দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আমি আল্লাহ তাআলার পথে যুদ্ধ করতে চাই, আমি ধর্মীয় যুদ্ধে যেতে চাই, এজন্য আপনার দরবারে পরামর্শ করতে উপস্থিত হয়েছি, অনুমতি নিতে এসেছি। আল্লাহর নবী ইরশাদ করলেন, তোমার মা কি বেঁচে আছেন? তদুত্তরে সে আরজ করল, জি হ্যাঁ। আল্লাহর নবী ইরশাদ করলেন, তার খিদমত করাকে নিজের জন্য আবশ্যক করে নাও, কেননা জান্নাত তার পায়ের নিচে। তার খিদমতকে নিজের জন্য আবশ্যক করে নাও, যাও, তোমাকে ধর্মীয় যুদ্ধে যেতে হবে না, তুমি নিজের মায়ের খিদমত করো, মায়ের সেবা করো। মা বাপ যদি নারাজ থাকে, মা বাপ যদি অসন্তুষ্ট থাকে, তাহলে সন্তানের ইবাদতও কবুল হবে না, হজও কবুল হবে না, যাকাতও কবুল হবে না, কিছু কবুল হবে না। কিতাবের মধ্যে এসেছে যে কোনো সন্তান যদি নেক নিয়তে স্বভাবের নিয়তে তার মা বাবার দিকে এক নজর দেখে, জাস্ট অ্যাট এ গ্লান্স, ফর এ হোয়াইল, ফর এ সিঙ্গল মোমেন্ট, এক নজর যদি দেখে, তার আমল নামায় একটি হজ্জে মবরুর, মানে মকবুল, যে হজ মকবুল হয়ে গেছে তার স্বভাব লিখে দেয়া হয়। সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সন্তান 100 বার দেখে? আল্লাহর নবী ইরশাদ করলেন, আল্লাহ মহান, আল্লাহ অতিশয় মহান, কেউ যদি 100 বারও দেখে, আল্লাহ তাআলা কি আল্লাহ তাআলার দরবারে অভাব আছে? আল্লাহ তাআলার কাছে কি কার্পণ্য আছে? না, আল্লাহ তাআলা চাইলে তাকে 100 বার হজের সওয়াব, তাও আবার কেমন হজ? হজ্জে মবরুর, মকবুল হজের সওয়াব তার আমল নামায় লিখে দেবে। কোনো সন্তান যদি একবার নেক নয়ত চোখে, মানে ভালোবাসার চোখে, মহব্বতের চোখে, মায়ার চোখে, যে আমার মা আমাকে জন্ম দিয়েছেন, আমার গর্ভধারিণী মা, হ্যাঁ, কত কষ্ট করে আমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন, আমাকে জন্ম দিয়েছেন, নিজে কষ্ট করেছেন, আমাকে কষ্ট থাকতে দেননি, মা যখন সন্তান যখন কাঁদে, মা কান্না করে তার সাথে যে আমার সন্তান কেন কান্না করছে, যখন শিশু থাকে, শিশুরা বলতে পারে না কেন কান্না হচ্ছে, হয়তো পেট ব্যথা করছে, মাথা ব্যথা হচ্ছে, মা কি করছেন, তাকে তুলে নিয়ে দুধ পান করাচ্ছেন, তারপরও তার কান্না থামছে না, তার পেট ব্যথা করছে অথবা মাথা ব্যথা করছে অথবা সে কোনো আঘাত পেয়েছে, মা বুঝতে পারছেন না, মাও সন্তানের সাথে কান্না করছেন, কেমন মা, মায়ের জাত কেমন, মায়ের স্বভাব কেমন, মায়ের যে আল্লাহ তাআলা যেই জাতকে সৃষ্টি করেছে, যে জাত চিন্তা তো করুন, কত দয়ালু। হ্যাঁ, সন্তানকে মুখে লোকমা তুলে খাইয়ে দেয়, খা বাবা খা, হ্যাঁ, নিজে না খেয়ে নিজে এক লোকমা কম খায়, সন্তানকে এক লোকমা বেশি খাওয়ায়। যদি খাবার কম থাকে, চিন্তা করে আমার সন্তান এসে যদি খাবার চায়, আমি দিতে পারবো না, সেই সন্তানের জন্য মা খাবার রেখে দেয়, সেই সন্তানের জন্য, আমার সন্তান এসে খাবে, সন্তান যদি কখনো কোনো জ্বর হয়, কষ্ট হয়, অসুখ হয়, বিসুখ হয়, মা পেরেশান হয়ে যায়, আমার সন্তানের কি হয়ে গেল, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও। হ্যাঁ, সন্তানের জন্য মা ব্যাকুল হয়ে থাকে, বাবা ব্যাকুল হয়ে থাকে, সন্তানের একটু কিছু হলে পেরেশান। বাবার কথাই দেখুন না, বাইরে কোনো কিছু খেতে গেলে বাবার মনে পড়ে যায় আমার সন্তান তো এটা খায়নি, একটা ফল খেতে ইচ্ছে করছে, বাবা বলছে না এটা আমার সন্তানের জন্য নিয়েছে। বাবার পায়ের স্যান্ডেল ফিতা ছিঁড়ে গেছে, সেটাকে মুচির দোকানে গিয়ে সে সেলাই করে, তবু একজোড়া স্যান্ডেল নতুন টেনে না। কেন? আমার এই টাকাটা বেঁচে থাকলে আমার সন্তানের পায়ের জুতো কিনে দিতে পারবো। নিজের গায়ের জামা ছিঁড়ে গেছে, পারলে সেলাই করিয়ে নেয় টেইলারের দোকানে গিয়ে, তারপরও নতুন জামা পরে না। কেন? এই টাকাটা থাকলে আমার সন্তানকে আমি নতুন জামা কিনে দিতে পারবো। আজকে সেই মা সেই বাবার সাথে আমাদের কেমন অ্যাটিটিউড, কেমন আচরণ একটু তো চিন্তা করি। কখনো মায়ের সাথে দুর্ব্যবহার তো করিনি, মায়ের সাথে কখনো উচ্চ স্বরে কথা তো বলিনি, মায়ের মনে কখনো ব্যথা তো দেইনি। হ্যাঁ, মা যখন ডেকেছে কখনো এটা তো বলিনি এত চেঁচামেচি করো কেন, বুড়ি বলে কখনো সম্বোধন তো করিনি যে এই বুড়ি এত চেঁচাই কেন, তুমি মরে যেতে পারো না। অহরহ আজকাল সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের গায়ে হাত তোলা হচ্ছে, বাবার গায়ে হাত তোলা হচ্ছে, বুড়ো বাবাকে ঘর থেকে মেরে তাড়ানো হচ্ছে, মাকে ওই বুড়ি মাকে তুলে নিয়ে গিয়ে বাইরে রাস্তার মধ্যে ফেলে আসা হচ্ছে। কি হয়ে গেল আমাদের? আরে আমরা কি সেই সন্তান যেই সন্তানকে মা ছোটবেলায় প্রসব করলে সে ভিজে জায়গায় রাখতো না? মা শীতের রাতে নিজে তো ভিজে জায়গায় শুয়ে পড়তো, কিন্তু সন্তানকে জাগার সংকীর্ণতা, জায়গা নেই, বুকের ওপর মা রেখে দিত যে আমার সন্তানকে আমি নিচে রাখবো না। কেন? আমার সন্তানের নিউমোনিয়া হয়ে যাবে, জ্বর হয়ে যাবে। কত ভালোবাসা আল্লাহ তাআলা মায়ের হৃদয়ে দিয়েছে, আর সেই মায়ের প্রতি বাবার প্রতি আমাদের করণীয় কি? আসুন কোরআনে আল্লাহ তাআলা কি ইরশাদ করছেন আমরা শুনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বনি ইসরাইলের 23 থেকে 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কনজুল ইমানের অনুবাদ, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করবে, তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় যদি বার্ধক্যে উপনীত হয় তাদেরকে বিরক্তিসূচক কিছু বলো না। উফ শব্দটি বলা যাবে না, তুমি এত কেন বিরক্ত করো, উফ আর সহ্য হচ্ছে না, এই উফ শব্দটাও বলা যাবে না। এবং তাদেরকে ভৎসনা করো না, তাদেরকে তিরস্কার করো না, বকাঝকা করো না, তাদের সাথে কথা বলো সম্মানসূচক নম্রভাবে, তাদের জন্য সদয়ভাবে নম্রতার বাহু প্রসারিত করে দাও, আর বলো হে আমার প্রতিপালক তাদের প্রতি দয়া করো যেমনভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন। আমরা দোয়া করি না রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আমরা দোয়া করি তো, সেই দোয়ার ব্যাপারেই এখানে বলা হয়েছে যে তোমরা দোয়া করো এভাবে, আল্লাহ তাআলার কাছে বলো, ফরিয়াদ করো। তোমাদের প্রতিপালক খুব ভালো করেই জানেন তোমাদের অন্তরে কি রয়েছে, তোমরা যদি সৎকর্মশীল হও তবে যারা বারবার তার দিকে ফিরে আসে তিনি তো তাদের প্রতি পরম ক্ষমাশীল, যারা তওবা করে বারবার ফিরে আসে আল্লাহ তাআলা ক্ষমা করতে কখনো কার্পণ্য করেন না, দ্বিধাবোধ করেন না, কারণ আল্লাহ তাআলাকে কারোর কাছে জবাবদিহিতা করতে হয় না, আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু আমাদেরকে মা বাবার প্রতি সদয় হতে হবে, মা বাবার প্রতি কি করতে হবে, মা বাবার প্রতি আমাদেরকে করুণা করা যায় না, মা বাবার প্রতি দায়িত্ব পালন করতে হবে। মা বাবার প্রতি করুণা করার আমরা কে? সন্তান কিভাবে করুণা করবে? মা বাবার হক কি সন্তান আদায় করতে পারবে? কোশ্চিন কালেও না, কখনোই না। একবার এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রচণ্ড গরমের দিন ছিল, গরম রাস্তার উপরে মাংস যদি রেখে দেওয়া হয় তা কাবাব হয়ে যেত, সেই পথে 6 মাইল পর্যন্ত আমি আমার মাকে কাঁধে নিয়ে পথ অতিক্রম করেছি, আমি কি আমার মায়ের অধিকার পালন করতে পেরেছি, পূরণ করতে পেরেছি? আল্লাহ নবী ইরশাদ করলেন, কি ইরশাদ করলেন শুনুন, যে তুমি তোমার মায়ের অধিকার সুদের কথা বলছো? আরে তোমার মা তোমার জন্মের সময় যতগুলো ঝটকা লেগেছে তোমার মাকে, মানে ধাক্কা লেগেছে, কষ্ট লেগেছে, সেখান থেকে একটা ঝটকা একটা কষ্ট হয়তো পরিশোধ হয়েছে, একটা বিনিময় হয়তো তুমি সেটা করতে পেরেছো। তাহলে এই সন্তান যখন পেটে থাকে 10 মাস 10 দিন, হ্যাঁ, লাথি মারে পেটের মধ্যে, হাত পা চালায় সন্তান, হ্যাঁ, এমন এমন সময়ে দেখা যায় যে মায়ের দম আটকে যায়, মা সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায় সন্তানের কারণে। আপনাকে যদি 2-3টে ইট, 10 ইঞ্চি ইট, যদি 2টা ইট বেশি না, অন্তত একটাই নিয়ে নেন, যদি ইট বেঁধে দেয়া হয়, আর 10 মাস যদি বলা হয় এটাকে নিয়ে তুমি রাস্তার মধ্যে হাঁটো, দেন ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়ালিটি, দ্য সিগনিফিকেন্স অফ প্যারেন্টস। তখন আপনারা বুঝতে পারবেন যে মায়ের কষ্টটা কী। যদি 2টো ইট আমাদের পেটে বেঁধে দেওয়া হয় যে তুমি চলো 10 মাস 10 দিন রাস্তায় হাঁটো, সমস্ত কাজ করতে হবে এই 2টো ইট পেটে বেঁধে নিয়ে, তখন যদি আমরা মায়ের কষ্টটা বুঝতে পারি। মা বাবার প্রতি সাবধান, এখন জীবদ্দশা আছে, ক্ষমা চেয়ে নিন। মৃত্যুবরণ হয়ে গেলে যদি মারা যান মা বাবা, আর সুযোগ কোথায়? আর সুযোগ কোথায়? চান্স থাকবে না, তখন তো কবরে গিয়ে ক্ষমা চাইতে হবে। তার চেয়ে উত্তম কি এটা না যে দুনিয়াতেই ক্ষমা চেয়ে নিই, মায়ের কাছ থেকে মাগো, ক্ষমা করে দাও মা, যদি অজান্তে আমি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি, কখনো যদি অজান্তে তোমার সাথে আমি দুর্ব্যবহার করে থাকি, আমাকে ক্ষমা করে দাও। দেখবেন মা ক্ষমা করে দেবে। আর মায়ের জাত তো দয়ালু, আল্লাহ তাআলা দয়াদ্রতা দান করেছেন মায়ের অন্তরে, দয়াদ্রতা দান করেছেন। আপনি ক্ষমা তো চেয়েই দেখুন। দাওয়াতে ইসলামী তো এই শিক্ষা দেয় যে ঘরে গিয়ে মাকে সালাম করুন, বাবাকে সালাম করুন, তাদের হাত পা চুম্বন করুন, তাদের খেদমত করুন, একটু সেবা শুশ্রূষা করুন। যখনই মা ডাক দেবে লব্বাইক বলে হাজির হয়ে যান, লব্বাইক। যদি নফল ইবাদতও থাকেন না, নফল নামাজ পড়ছেন, শরীয়তের বিধান হলো যে মা যখন ডাকছে কোনো জরুরি কাজে, নামাজ ছেড়ে দিয়ে আপনি মায়ের আদেশে আপনি ছুটে যান, মায়ের কাছে দৌড়ে যান। আর যদি দেখা যায় যে মা বিপদে আছে, তার প্রাণ চলে যাবে, এমন কোনো দুর্ঘটনা ঘটে গেছে যে ফরজ নামাজটা রয়েছে, সেটাকেও আপনি তরক করে আপনি যেতে পারবেন। শরীয়ত সেই আপনাকে ফ্লেক্সিবিলিটি দিয়েছে, আল্লাহ তাআলা অনেক দয়ালু। শরীয়ত তো আমাদের কল্যাণের জন্য, আমাদের অকল্যাণের জন্য নয়। তো কাজেই মা বাবার যে দায়িত্ব রয়েছে, মা বাবার যে মর্যাদা রয়েছে, আমরা যারা মা বাবা রয়েছি, সন্তানকে মা বাবার ডিগনিটি, মা বাবার মর্যাদা আমাদেরকে বুঝাতে হবে। হাদিস পাকে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? তোমরা 3টি জিনিস তোমাদের সন্তানকে শিক্ষা দাও। এক হচ্ছে কোরআনের শিক্ষা, 2 হচ্ছে আহলে বাইতের ভালোবাসা, আর 3 হচ্ছে নবীর ভালোবাসা। এই 3টা জিনিসকে তোমরা শিক্ষা দাও সন্তানদেরকে। আমরা কতটুকু দিতে পেরেছি? আজকে ফজরের নামাজের পর সকাল 6টার সময় 4 বছরের শিশুকে তো আমরা স্কুলে যাওয়ার জন্য তুলে দিই, বাবা ওঠো, বাবা স্কুলে যেতে হবে, হ্যাঁ, কিন্তু ফজরের নামাজের জন্য কি তুলেছি? সন্তান যদি কিশোরও হয়ে যায়, 16-17 বছর হয়ে গেছে, আচ্ছা আর একটু ঘুমাক না, ছোটো তো, পড়বে নামাজ, বয়স হয়েছে, এখন এখন কী বা বয়স হয়েছে, পড়ে নিবে। স্বামী স্ত্রী একজন আরেকজনকে বলে, যা একটু ঘুমাতে দাও, এখন তো ছোটো। অথচ সে কিন্তু বালিগ হয়ে গেছে, নামাজ তার উপর ফরজ হয়ে গেছে, তারপরেও তাকে ছোট 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 করতে করতে আজীবন তাকে ছোট করে রেখে দিই, একেবারে ছোট করে রেখে দিই। আর সেই সন্তান যখন হঠাৎ করে আমাদের সাথে দুর্ব্যবহার করে, বাবা মার সাথে, তখন আমাদের চোখের উপর যে একটা ভালোবাসার যে পর্দা থাকে না, সেটা উঠে যায়। হায় রে, আমার সন্তান বুঝি বড় হয়ে গেছে, কারণ সন্তান আজ প্রতিবাদ করছে, দুর্ব্যবহার করছে। হ্যাঁ, তো মনে রাখবেন, মা বাবা যদি নামাজ থেকেও বিরত রাখে এমন কোনো ফরজ ইবাদত, মা বাবার কথা তখন মান্য করা যাবে না। যদি মা বাবা বলে নামাজ এখন পড়ার দরকার নেই, পরে পড়ো, রোজা এখন রাখার দরকার নেই, পরে রেখো, আগামী বছর রেখো, বাবা এখন তুমি দুর্বল, তোমার শরীর তো উপযুক্ত না, শোনা যাবে না। আপনার উপর যদি রোজা ফরজ হয়ে থাকে, আপনাকে রোজা পালন করতে হবে। ফরজিয়াতের মধ্যে মা বাবার আদেশের এখানে কোনো বাধ্যবাধকতা নেই, ফরজ হয়ে গেছে, এটা বুঝতে হবে। ওলামায়ে কেরাম বলেন যে মা বাবা যদি মুশরিক হয়, আপনি মুসলমান, বোঝানোর জন্য বলছি, আপনার মা বাবা মুশরিক কিংবা তাদের আকিদা খারাপ হয়ে গেছে, এখন সে যদি কোনো উপাসনালয়ে যেতে চায় অমুসলিমের, সে অমুসলিম হয়ে গেছে, অমুসলিমের উপাসনায় যেতে যাচ্ছে, তাকে আপনি নিয়ে যাবেন, তার মনে কষ্ট দেওয়া যাবে না, তার জন্য আপনি হেদায়েতের জন্য দোয়া করেন, আপনি দোয়া করেন যে আল্লাহ তাআলা তাকে যেন হেদায়েত দেয়। অর্থাৎ ইসলাম কী শিক্ষা দিচ্ছে এটা তো আমরা বুঝি, যে কোনো অবস্থাতে মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আশা করি আমরা যারা এখানে এসেছি, এখানে অনেক বয়স্ক লোকও আছে, এমনও আছে তাদের দাঁত নেই, থাকতে পারে, থাকলেও থাকতে পারে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হবে, দাঁত যখন পড়ে যাবে না তখন বুঝে কোনো লাভ নেই, মা বাবা যখন মৃত্যুবরণ করবে তখন বুঝে লাভ নেই, তখন কান্না করে লাভ নেই, এখন হায়াতে মা বাবা রয়েছেন, মা বাবাকে রাজি ও খুশি করে নিন, রাজি করে নিন মা বাবাকে, দ্যাটস এ গোল্ডেন অপরচুনিটি ইন ফ্রন্ট অফ ইউ, আপনি মা বাবাকে রাজি ও খুশি করে নিন। বিজ্ঞানও এখন বলে, বিজ্ঞান কি বলে জানেন, ছয় বছরের শিশু, একটা ছয় বছরের শিশু, চার বছরের শিশু আর ষাট বছরের বৃদ্ধ, সত্তর বছরের বৃদ্ধ, তাদের কিন্তু মেন্টালিটিটা সেম হয়ে যায়। কিন্তু আপনি তো চার বছরের শিশুকে সে যদি জেদ করে আপনি কি মারধর করেন, না, বাবা কান্না করো না, আচ্ছা ঠিক আছে আমি এনে দেবো, আচ্ছা কোনো কিছু, তো বাবা যখন ষাট বছর হয়ে যাবে না, ষাট সত্তর বছর, তখন বাবাও কিন্তু এমন আচরণ করবে শিশুর মতো, মাও এমন আচরণ করবে, কারণ তাদের মেজাজ তখন খিটখিটে হয়ে যায়, শর্ট টেম্পার্ড হয়ে যায়, বার্ধক্যে, আমি বার্ধক্যের কথা বলছি, তখন কিন্তু বিরক্ত হওয়া যাবে না, কারণ আপনার শৈশবে আপনার মা বাবা আপনার প্রতি বিরক্ত বোধ করেনি, যদি বিরক্ত বোধ করত তাহলে আপনি শিক্ষায় ধ্যানে জ্ঞানে আপনি দীক্ষায় শিক্ষায় দীক্ষায় এত বড় সমাজে এই পর্যন্ত আপনি এসে পৌঁছতে পারতেন না। তা আপনার মা বাবা আপনার শৈশবে কেমন আপনার প্রতি দয়া করেছে, তো কাজেই তাদের বার্ধক্যেও উফ শব্দটি বলা যাবে না। আপনার যে হক রয়েছে মা বাবার প্রতি, সেটা তো আমরা অধিকার, আমরা যে হক রয়েছে সেটা আদায় করতে পারবো না, কিন্তু তাদের প্রতিটা কাজে তাদেরকে কী দিতে হবে, আরাম দিতে হবে, যে কাজে তাদের জন্য আরাম আয়েশ রয়েছে সেটাকে দিতে হবে, সেটাকে নিশ্চিত করতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি।
সারা দুনিয়ায় দ্বীনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।